এখন শুরু হচ্ছে বুধবারের নিয়মিত পরিবেশনা কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়ে আপনারা আগেই শুনেছেন বাংলাদেশের দুর্নীতি এবং সরকারের প্রতিশ্রুতি। আর আজকের হ্যালো ওয়াশিংটন সঞ্চালন করছেন তাওহিদুল ইসলাম। তাওহিদ,
রেকাপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই মনটা ভালো হয়ে গেল, কারণ আপনি পরিচয় করিয়ে দিচ্ছেন হ্যালো ওয়াশিংটন করার জন্য।
ধন্যবাদ, তাহলে শুরু করো।
জি আপা, শুরুই করতে চাই দুটি ছোট্ট তথ্য দিয়ে। একটি হচ্ছে, বাংলাদেশে খানা প্রতি বার্ষিক গড় ঘুষের পরিমাণ 2015 সালে 4,538 টাকা থেকে দু বছরে 1,392 টাকা বৃদ্ধি পেয়ে 2017 সালে দাঁড়িয়েছে 5,930 টাকা। এবং গত দশ বছরে ব্যাংকিং খাতে 10টি বড় কেলেঙ্কারিতে লোপাট হয়েছে 22,502 কোটি টাকা। এই বাস্তবতায় আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন, বাংলাদেশের দুর্নীতি ও সরকারের প্রতিশ্রুতি। আপা, আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছেন। একজন হচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, এবং অন্যজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, শুরুতে যেমনটা বলছিলাম যে আসলে ঘুষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, 2015 সালে যা ছিল তার থেকে 1,392 টাকা বৃদ্ধি পেয়েছে দু বছরে। বাংলাদেশে দুর্নীতি বাড়ছে সেটি পরিসংখ্যান বলছে, কিন্তু আমরা দেখছি যে যে সরকার 10 বছর ক্ষমতা থাকার পর আবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে, তারা দুর্নীতির বিরুদ্ধে বেশ সোচ্চার। 10 বছর পর আবার নতুন করে সোচ্চার হওয়া কোনো সুনির্দিষ্ট কারণ কি রয়েছে? প্রথমেই ডক্টর আসিফ নজরুল, আপনার কাছেই জানতে চাই।
আচ্ছা, আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্বের সাথে আলাপ করার জন্য আমি সুলতানা কামাল আপার কথা বলছি। আপা আমাদের এখানে সবার অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। উনি টিআইবি চেয়ারম্যান আছেন, বহুদিন যাবৎ মানবাধিকার দুর্নীতির বিষয়ে কাজ করছেন। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি, আমার কাছে মনে হয়েছে সরকার যে দুর্নীতি দূর করার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। কারণ প্রতিশ্রুতি স্যার আপনার মাঠ পর্যায়ে বাস্তবায়নের কোন রকম প্রিপারেশন আমি গভর্নমেন্টের মধ্যে দেখি না এখন পর্যন্ত। আর যেটা যেই প্রতিশ্রুতি আপনি এখন দিচ্ছেন সেটা আপনি আগে করলেন না কেন? গত পাঁচ বছরে এই সরকার অসীম ক্ষমতা ভোগ করেছে, অ্যাবসলিউট ক্ষমতা ভোগ করেছে যে কোনো সেক্টরে। সংসদের মধ্যে কোনো বিরোধী দল ছিল না, সরকারকে রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন রাজনৈতিক শক্তিকে সরকার মাঠেই থাকতে দেয়নি। প্রেস ক্লাব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেন, সাংবাদিকদের সমিতি বলেন, যত পেশাজীবী ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় অ্যাবসলিউটলি সরকারের করায়ত্ত। বাংলাদেশের ইতিহাসে আমরা বড় হওয়ার পর, আমি আপনাকে এই এরশাদ শাসন আমলের পরের অবস্থা বলছি, যখন আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি তারপর থেকে আমি কখনোই কোনো সরকারকে এত অসীম ক্ষমতা ভোগ করতে দেখি নাই। আপনি এত অসীম ক্ষমতা ভোগ করার সময় আপনি দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? এবং আপনার আমলে, এই সরকারের আমলে আপনি 22,000 কোটি টাকার কথা বললেন, আমরা বিভিন্ন রিপোর্টে পড়ি লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এবং ব্যাংকিং কেলেঙ্কারি যে ঘটনাগুলো ঘটেছে, একটা সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা লোপাট হয়েছে, সেটার আপনার ছোট সহযোগী যারা ফিলিপাইনের মানুষ, ফিলিপাইনের এক মহিলা মায়া নামের, তার ওখানে জেল হয়েছে। আমাদের এখানে একটা লোক শাস্তি পেয়েছে যারা মূলত দায়িত্ব ছিল। কাজে একটা একটা গভর্নমেন্ট অত্যন্ত সক্রিয় ভাবে, সচেতন ভাবে ক্ষমতায় থাকা অবস্থায় তার এখান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, তারই মনোনীত ব্যক্তি, তারই ঘনিষ্ঠ ব্যক্তি, তারই নিজস্ব ব্যক্তিদের ব্যবস্থাপনা থাকা অবস্থায় হঠাৎ করে বললো, মানে এটা বিশ্বাসযোগ্য না যে আমি দুর্নীতি দূর করবো। আমার কাছে মনে হয়েছে এই গত নির্বাচন প্রহসনপূর্ণ এবং গত যে চরম একটা অনিয়মপূর্ণ, একটা চরম প্রশ্নবোধক, অবিশ্বাস্য, অরাজকতাময় একটা ইলেকশন হয়েছে, এটার থেকে হয়তো সরকার একটু দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে। আমি আওয়ামী লীগ, বিএনপি এই ধরনের সরকারগুলো দুর্নীতি দমন করবে, বাংলাদেশে একমাত্র কমিউনিস্ট পার্টি বাদে অন্য কোন রাজনৈতিক দল যদি এটা বলে, আমার কাছে এটা বিশ্বাস হয় না, কারণ তাদের অতীত কার্যকলাপে এটা ছায়া কখনো দেখা যায়নি।
আমরা একটু যেতে চাই সুলতানা কামাল আপনার কাছে। এরই মধ্যে আমাদের অনেক শ্রোতা টেলিফোনে সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও অনেকে মন্তব্য করতে শুরু করেছেন। আমরা নিশ্চয়ই সেসব প্রশ্ন এবং মন্তব্য আপনাদেরকে শোনাবো। তার আগে সুলতানা কামাল, আপনার কাছ থেকে জানতে চাই, টিআইবি বাংলাদেশের দুর্নীতি নিয়ে তো কাজ করে, তো আপনারা আসলে কোন কোন খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে বলে মনে করেন?
দেখুন, আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন খাত নিয়ে কিংবা বিভিন্ন ক্ষেত্রের উপরে আমাদের যে গবেষণা রয়েছে সেই গবেষণা প্রসূত প্রতিবেদনই আমরা প্রকাশ করে থাকি। তো আমাদের যে গবেষণাগুলি গত বছরে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে মানুষের প্রচন্ড একটা ধারণা কিংবা অভিজ্ঞতা রয়েছে যে সেখানে দুর্নীতি বেশি হয়। আমরা পাসপোর্ট অফিস নিয়ে করেছি, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এরকম এক একটা খাতে দেখা গেছে তাই বলতে গেলে মনে হয় যেন কেহ কারে নাহি ছাড়ে সমানে সমানে, এরকম একটা অবস্থা আর কি। বিশেষভাবে যে কারা সবচেয়ে বেশি বলছে দুর্নীতি করছে সেটা নিয়ে কথা বলা খুব কঠিন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যেহেতু মানুষের প্রত্যাশা বেশি থাকে এবং তারা দায়িত্বে থাকে যে কোনো ধরনের অধিকার লঙ্ঘনের প্রতিকার দেওয়ার জন্য, সেই জন্য তাদের কাছ থেকে যখন প্রত্যাশিত আচরণটা পায় না কিংবা প্রত্যাশিত প্রতিকারটা তারা এনে দিতে পারে না, তখন কিন্তু মানুষের হতাশাটা অনেক বেশি করে প্রকাশিত হয়। আমরা সেই প্রকাশটাই বোধহয় দেখেছি আমাদের যে প্রতিবেদনগুলি আছে সেখানে।
জি, আমাদের সঙ্গে বলছিলাম যে অনেক শ্রোতা এরই মধ্যে সংযুক্ত হয়েছেন। আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আপনাদের কাছে ফিরতে চাই। শ্রোতা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করবেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি।
আমার নাম হাবিবুল বাসার সুমন, আমি ঢাকা থেকে বলছি।
জি,
আসলে সুলতানা কামাল ম্যাম যেটা বলছিল আমি ওনার কথার সাথে অনেক একমত। দুর্নীতি হচ্ছে আমাদের সমাজের একটা বিশাল খারাপ একটা দিক, যেটা বিগত সরকারের সময়ও ছিল, বর্তমান সরকারের সময়ও যে নাই সেটা অস্বীকার করার উপায় নাই। আমরা দুর্নীতিতে পাঁচ বছর, এটা তো আর কখনো মানে অসত্য না, এটা ভুলতেও পারবো না। তবে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি? টিআইবি যেমন অনেক রিপোর্ট করে কিন্তু তারা কিন্তু এটাকে কিভাবে রিমুভ করা যায় সমাজ থেকে, তো সেটা দিলে আমার মনে হয় যে আরো বেটার হয়। এবং জনপ্রতিনিধি যারা আছে, সরকার বলেন, জনপ্রতিনিধি তৃণমূল বলেন, তো জনপ্রতিনিধিদের আমার মনে হয় যে আরো অনেকটা অনেস্ট হতে হবে। জনগণের কাজ করার জন্য যখন তারা করাপশনের টাকা নেয় বা দুর্নীতি করে, ঘুষ নেয়, তো সেগুলো আসলে কাম্য নয়। এগুলো থেকে যদি আমরা রিমুভ হতে পারি তাহলে মনে হয় যে আমরা জাতি হিসেবে এবং সমাজকে প্রতিষ্ঠিত করতে।
জি হাবিবুল বাসা, আমরা আপনার প্রশ্ন এবং মন্তব্যটি পেয়েছি। আপনি মূলত জানতে চাইছিলেন যে টিআইবি কেন দুর্নীতি কিভাবে কমানো সম্ভব বা রোধ করা সম্ভব সে বিষয়ে কেন কথা বলছেন না, সে বিষয় নিয়ে আমরা একটু সুলতানা কামাল আপনার কাছেই যেতে চাই। আপনার পরিসংখ্যান,
আমরা পরিসংখ্যান দিয়ে যে শুধু থেমে থাকি তা না, কিন্তু আমরা প্রত্যেক প্রতিবেদনের সঙ্গে খুবই নির্দিষ্ট কিছু সুপারিশ সেখানে দেই যে কোথায় কোথায় হস্তক্ষেপ করলে দুর্নীতির প্রকোপটা কমানো যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা যে একেবারেই ফল পাইনি তা না, একটা তো হয়েছে যে জনসাধারণের মধ্যে দুর্নীতি নিয়ে একটা সচেতনতা বেড়েছে, দুর্নীতি দমনে তাদেরও যে একটা ভূমিকা আছে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করতে শুরু করেছে। এবং আমাদের সাংগঠনিক যে বিষয়গুলি রয়েছে, আমাদের সচেতন নাগরিক কমিটি কিংবা ইয়েস গ্রুপ যেটাকে বলি, যে যারা একবার তরুণ সমাজে তাদের মাধ্যমে দুর্নীতি যে দুর্জয় তারুণ্য দুর্নীতি রূপ দেয় এই ধরনের স্লোগান নিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, সেগুলি শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকেও কখনো কখনো আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রতিক্রিয়া পাই, কটূক্তি শুনি, আমাদের মেথোডোলজি নিয়ে প্রতিবার প্রশ্ন তোলা হয়, প্রতিবার তাদেরকে বোঝানো হয় যে কোন মেথোডোলজিতে প্রতিবেদনটা তৈরি করা হয়েছে, তারা শোনেন তারপরে বলেন যে না আমরা এটা বিশ্বাস করি না, তো সেটার উপরে তার কিছু কথা বলা যায় না। যাই হোক, কিন্তু আমরা বিশ্বাসযোগ্য ভাবেই প্রতিবেদনগুলি উপস্থাপন করি এবং সুপারিশ রাখি। তো সুপারিশের ক্ষেত্রে বলতে পারি এই যে স্বর্ণনীতি যেটা হয়েছে সেটা কিন্তু কিছুটা টিআইবির কতগুলি যে প্রতিবেদন এসেছে সেটা প্রেক্ষিতে হয়েছে। তারপরে আরেকটা কাজ আমরা করতে পেরেছি রাইট টু ইনফরমেশনের ব্যাপারে, সেটা আসিফও জানেন, আসিফও সে ব্যাপারে অনেক যুক্ত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে। দীর্ঘদিনের কথাবার্তা, সুপারিশ ইত্যাদির ভিত্তিতে কিন্তু রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা হয়েছে। সমস্যাটা হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা তো খালি বলতেই পারি, আমরা সুপারিশ দিতে পারি, কিন্তু সুপারিশ বাস্তবায়ন করার তো ক্ষমতা আমাদের নাই, সেই এক্তিয়ার তো আমাদের নাই। সেটা তো করতে হবে রাষ্ট্রকে কিংবা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলির মাধ্যমে। সেই জায়গায় এসে দেখা যায় যে প্রথম দিকে হয়তো বলে যে হ্যাঁ আমরা এটা গ্রহণ করলাম, এটা ভিত্তিতে আমরা নীতিমালা তৈরি করবো, নীতিমালাও অনেক সময় তৈরি হয়, সেটা বিধিমালা আবার তৈরি হয় না, সেটা তৈরি হলে সেই প্রতিষ্ঠানগুলিকে যথেষ্ট কার্যকর করা হয় না। একটা শুধু উদাহরণ দিয়ে এখন এই মুহূর্তে শেষ করি, যেমন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে, তাদের লোকবল নাই, তাদের নিয়োগ করার যে ক্ষমতা সেটা সীমিত, তাদের অর্থ আসে সরকারের কাছ থেকে, তারা নির্ভরশীল সরকারের আমলাদের উপরে অর্থের জন্য, এই সমস্ত কারণে তারাও কিন্তু দেখেন এক একটা পদক্ষেপ নিয়ে একটা জায়গায় যে কোনো অজ্ঞাত কারণে থেমে যেতে বাধ্য হন। তো তার মানে বোঝা যাচ্ছে যে যদি দেশের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতির প্রতি সত্যিকার অর্থে দুর্নীতি দূর করার চেষ্টার প্রতি আন্তরিকতা না থাকে, তখন আমরা বাইরে থেকে খুব বেশি কাজ কিন্তু করতে পারি না। যে কথাটা বললাম যে এটা ব্যতীত যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, একটা ডিমান্ড সাইডে একটা শক্তি সঞ্চয় করা ছাড়া।
জি, আমরা একটু আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই। সুলতানা কামাল যেমনটা বলছিলেন যে আসলে সমানে সমান,
আমি এটা 100% এগ্রি করি, কারণ আমি কি টিআইবির ইন্টারনাল কনসালটেন্ট ছিলাম, আমি টিআইবি যেভাবে কাজ করে জানি। আমি মনে করি টিআইবি শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান হিসাবে না, আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবেও অত্যন্ত সম্মানের একটা জায়গায় অধিষ্ঠিত। এই কারণে যে তারা শুধু প্রামাণ্য রিপোর্টই করে না, তারা সমস্ত সময় সাজেশন দেয়। এবং আমি আপনাকে বলি, টিআইবির এক সময় খুব ভেতরের লোক হিসাবে আপনাকে বলি যে দুর্নীতি দমন আইন হয়েছে, এই যে দুর্নীতি দমন কমিশনটা হয়েছে, এটাকে স্ট্রেন্ডেন করার ক্ষেত্রে যত রকম সততা কর্মসূচি সমস্ত কিছুর রুট ছিল টিআইবির কাজ। এখন সুলতান আপা যে কথাটা বলেছে, দুইটা কথা বলেছে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টিআইবি কি করবে, টিআইবি কি কোনো রাষ্ট্রীয় ক্ষমতা আছে? সে সবার কাছে রিভিল করছে যেখানে দুর্নীতি হচ্ছে, তুমি এই ব্যবস্থা নাও, ব্যবস্থা গুলো ক্যাটাগরিক্যালি বলে দিচ্ছে। উনি দ্বিতীয় যে কথা বলেছেন আরো ইম্পর্টেন্ট, উনি বলেছেন সর্বোচ্চ পর্যায়ের থেকে, ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে সুশক্ত অবস্থান না নেওয়া হয়, তাহলে এই দুদকের মতো আপনার হাত পা বাঁধা একটা প্রতিষ্ঠান শুধুমাত্র বিরোধী দল দমনের কাজে বা ভিন্নমত দমনের কাজে বা ছোট ছোট দুর্নীতিবাদকে ধরার কাজে, যে একটা মেডিকেল সেন্টারে 20 জন ডাক্তার আসে নাই, আরে যেই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় সেখানে টিআইবির কোনো কাজ নেই, সেখানে দুর্নীতি দমন কমিশনের কোনো কাজ নাই, ব্যাংক লুট হয়ে যায় সেখানে তারা শক্তভাবে কাউকে ধরতে পারে না, যে ডাক্তার দেরি করে আসে সেটা ধরতে পারেন আপনি, কিন্তু সেটা অনেক অনুল্লেখ্য সেটার তুলনায়। তো সেখানে আমাদের একটা বিরাট বড় ঘাটতি রয়েছে, বিরাট বড় ঘাটতি রয়েছে। এবং আপনাকে আমি তো স্মরণ করে দিই, বাংলাদেশের মানুষ অনেক সময় ভুলে যায়, বলে যে এরকম 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবার যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে সিআই এর আপনার র্যাঙ্কিং এ, সেটা ছিল আওয়ামী লীগ আমল, প্রথমবার। সুলতানা আপা আছেন এখানে, ওনার নিশ্চয়ই স্মরণ আছে। এরপর পরপর 4 বার হয় বিএনপি আমলে, আরো এক্সট্রিম পর্যায়ে চলে যায়। এবং এখন আপনার এই যে আপনি থানা জরিপের কথা বললেন, এখন আপনার প্রান্তিক পর্যায়ে পর্যন্ত দুর্নীতি ডিসেন্ট্রালাইজেশন হয়ে গেছে। কেন হয়েছে? আমরা সবসময় দুর্নীতির একটা সাইন্স আছে, সেটা হচ্ছে যদি অ্যাবসলিউট ক্ষমতা থাকে কিছু মানুষের কাছে এবং তাদের যদি কোনো জবাবদিহিতা না থাকে, তাহলে দুর্নীতি হবেই। এটা পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত দেশে সমস্ত সময় হয়েছে, বাংলাদেশে আজকে এক্স্যাক্টলি অবস্থা বিরাজ করছে। কিছু লোকের কাছে অসীম ক্ষমতা চলে গেছে এবং তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদেরকে সংসদে ধরা হয় না, তাদেরকে আদালত, দুর্নীতি দমন কমিশন, তারপরে আপনার পুলিশ বলেন, কেউ তাদের কাজ করতে পারে না, এমনকি মিডিয়া সমস্ত জায়গাতে তাদের লোক আছে, তাদের জবাবদিহিতা করার স্পর্ধা কারণ নাই বাংলাদেশে, এরকম একটা জায়গায় দেশকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই যে সর্বোচ্চ পর্যায় থেকে যদি আপনি দুর্নীতিকে, দুর্নীতির বিরুদ্ধে সুশক্ত অবস্থান না নেন, তাহলে কোনোদিনও বাংলাদেশে টিআইবি যত কাজই করুক না কেন, এবং আই স্যালুট টু দেয়ার এন্ডেভার, তারা যারা কাজ করে, আলটিমেটলি ওটা কিছু মানুষের বুকে কষ্ট বাড়ানো ছাড়া কিছুই হবে না। টিআইবি যাদেরকে সচেতন করছে, সচেতন হওয়ার পর আমি নিজের চোখে দেখতে পেলাম যে দুর্নীতি আসলে কিভাবে হচ্ছে আরো বেশি জানলাম, কিন্তু দেখলাম কিছুই হচ্ছে না। যেমন আমি টিআইবি সেটার সঙ্গে কাজ করেছিলাম, যারা দুর্নীতি হলে আমি খুবই উত্তেজিত হই, আমাকে খুব কষ্ট লাগে, এটা কিভাবে সম্ভব একটা দেশে দরিদ্র জনগণের টাকা, মধ্যবিত্ত জনগণের টাকা, এই গার্মেন্টস শ্রমিকের টাকা, রেমিটেন্সের টাকা, বিদেশি শ্রমিকের টাকা, এই সমস্ত টাকা নিয়ে কিছু মানুষ নয় ছয় করছে, ইচ্ছা করছে, লুটপাট করছে, মালয়েশিয়ায় বাড়ি করছে, কানাডায় বাড়ি করছে, দুবাইয়ে হোটেল করছে, দম্ভ দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। গার্মেন্টসের মালিক কিছুদিন আগে আপনি পড়েছেন একটা গার্মেন্টসের রিপোর্ট, একটুখানি যদি মজুরি বাড়াতে যায় পুলিশ গুলি করে দিচ্ছে, আর তারা হাজার হাজার কোটি টাকা বৃত্ত করছে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে। তখন মনে হয় যে অবশ্যই টিআইবি আপনার আমাদেরকে সচেতন করেছে, কিন্তু খুবই লিমিটেড একটা, এই টিআইবির মতো প্রতিষ্ঠান আসলে ভূমিকা রাখতে পারে খুবই লিমিটেড ক্ষেত্রে, কারণ তার সে তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না।
জি, আমরা 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 একটু ভেঙে ভেঙে আলোচনায় যেতে চাই। আমরা আসলে আমরা টিএবির প্রতিবেদন অনুযায়ী দুর্নীতির শীর্ষে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংস্থা, সেই একটি খাত, আরেকটি শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং ব্যাংক খাত নিয়ে আমরা এরই মধ্যে কিছুটা কথা বলেছি, আর একটু ভেঙেও কথা বলবো। তার আগে আসিফ নজরুল, আপনার কাছে আমাদের ফেসবুকে একজন দর্শক প্রশ্ন করেছেন, যে সরকার দুর্নীতির মাধ্যমে গঠিত হয়েছে সেই সরকার কতটা দুর্নীতি দমন করবে? এই প্রশ্নটি সরাসরি আপনাকেই করেছেন অলি নামে একজন দর্শক, আপনার কাছ থেকেই প্রশ্নের উত্তরটা চাই।
যে সরকার দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে ভোট প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে, সেই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সেভাবে সোচ্চার হওয়ার কথা না, সিম্পল ব্যাপার। মানুষের কমন সেন্সই তো সবচেয়ে বড় নলেজ।
জি, কিন্তু আমরা তো দেখছি প্রধানমন্ত্রী, জি,
যারা দুর্নীতির বিরুদ্ধে সুশক্ত অবস্থা নিয়েছে, সবাই পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচিত সরকার।
জি, আমরা অনেক প্রশ্ন আসছে, আমরা আসলে প্রশ্ন দর্শক এবং শ্রোতাদের প্রশ্ন বেশি গুরুত্ব দিতে চাই, একই সঙ্গে আমরা ভেঙে ভেঙে আলোচনায়ও যাব খাত ভিত্তিক। আরেকজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন, জুবায়ের চৌধুরীন, তিনি বলেছেন, সরকার কি দুর্নীতিমুক্ত? সুলতানা কামাল, আপনার কাছ থেকে জানতে চাই।
সরকার দুর্নীতি মুক্ত কিনা সেটা সাদায় কালোই তো উত্তর দেওয়া যায় না। যেটা হলো যে আমরা কিভাবে বলতে পারি যে সরকার দুর্নীতি মুক্ত কিংবা দুর্নীতি মুক্ত নয়। যেমন আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে খুব আলোচনা চলছে যে হাসপাতালে ডাক্তাররা ঠিক সময় মতন যাচ্ছেন না, তাদের উপরে কোন রকম নজরদারি নাই, এবং এই যে তারা সরকারি ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমাদের করের পয়সায় তাদের বেতন দেওয়া হবে, সবকিছু করা হবে, কিন্তু তারা তাদের কাজটা করছেন না, না করে পার পাচ্ছেন কি করে? এইভাবে যদি এক একটা খাত হিসাবে দেখি, বিভিন্ন যে খাতগুলির কথা এসছে, শিক্ষা খাতের কথা এসছে, স্বাস্থ্য খাতের কথা এসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পাসপোর্ট বিভাগ নিয়েও প্রচুর কথাবার্তা হয়েছে। একটা সময় আমরা বিচার ব্যবস্থার উপরে যে প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদন করার ফলে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের নামে মামলাও হয়েছে, সেটার জন্য আমাদের অনেক ছুটাছুটি করতে হয়েছে। তো এই সমস্ত কিছু যদি দেখি, সেখান থেকে সরকার তো একটা সরকার বলে কোনো কিছু না, তাদের তো বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে দিয়ে তারা কাজগুলি করে। সেই অঙ্গ সংগঠনগুলিতে যদি দুর্নীতি হতেই থাকে অপ্রতিহত ভাবে, সেখানে যদি কোনো রকম নজরদারি করা না হয়, কোনো রকম প্রতিকার করা না হয়, তখন মানুষ সাধারণভাবে বলে যে সরকার দুর্নীতিগ্রস্ত কিংবা দেশটা দুর্নীতিগ্রস্ত। যে প্রতিবেদনগুলি আমরা পাই, যেটা যে গ্লোবাল ইন্ডেক্স যখন আমরা পাই, তখন সেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই সমাজটা কিংবা এই দেশটা কিংবা এই সরকার দুর্নীতিগ্রস্ত কিনা, এবং দুর্নীতির জায়গায় তাদের র্যাঙ্কিংটা কিরকম, তো সেইভাবে সেটার উত্তরটা দেয়া যায়।
জি, ডক্টর আসিফ নজরুল, আপনার কাছে আবার একটি প্রশ্ন। মশিউর রহমান নামে আমাদের একজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন, ভোটের আগে বেসরকারি শিক্ষকদের 5% প্রবৃদ্ধি দিয়ে ভোটের পরে 10% অবসর ভাতা কর্তন করা দুর্নীতি নয় কি? আপনার কাছ থেকে এই উত্তরটি চাই।
এটা দুর্নীতি মানে কি? এটা একটা ধাপ্পা দেওয়া আছে, কিছুই না, আর কিছু বললাম না।
জি, আমাদের সঙ্গে টেলিফোনে দুজন শ্রোতা রয়েছেন, তাদের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আলোচনায় ফিরতে চাই। শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্য করবেন। হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি যদি করেন।
আমি সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডিএক্সএম ক্লাব, ঢাকা সেনা নিবাস, ঢাকা থেকে বলছি।
জি,
আজকের হ্যালো আশিকানের বিষয়টি খুবই সমসাময়িক এবং আমার কাছে নয়, সকল শ্রোতার কাছে আমি মনে করি খুবই গুরুত্ব বহন করে। তবে দুর্নীতির বিষয়ে আমার যে কথাটি বলার, আসলে আমরা যার যার জায়গায় নিজেরা যদি আসলে দুর্নীতিটাকে প্রতিহত করার চেষ্টা করি বা নিজেরা যদি দুর্নীতি থেকে দূরে থাকতে পারি, আমার মনে হয় দুর্নীতি থেকে দেশ বাঁচানোর এটাই সবচেয়ে সেরা উপায় আমি মনে করি। যে যার যার জায়গা থেকে সেই যদি দুর্নীতি না করে বা আরেকজনকে যদি উৎসাহিত নিরুৎসাহিত করে, তো সেই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়, যে আসলে দুর্নীতি সরকারের পক্ষে দুর্নীতি পুরোপুরি রোখা সেটা একেবারেই সম্ভব না। আমি মনে করি এ ব্যাপারে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই সেটি করতে পারলে অথবা করা উচিতই আসলে, কিন্তু একই সঙ্গে একটি দেশ শুধু ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারের বড় একটি উদ্যোগ থাকা দরকার, বিশেষ করে এই ধরনের সামাজিক ব্যাধির ক্ষেত্রে। আমরা একটি তথ্য দিয়ে একটু যেতে চাই আসিফ নজরুল আপনার কাছে। জাতীয়ভাবে প্রকলিত মোট ঘুষের পরিমাণ 2015 সালে 8,821 কোটি টাকা ছিল, যেটি 2017 সালে দাঁড়িয়েছে 10,800 88 কোটি টাকা। এবং এই যে দু বছরে এত বৃদ্ধি, যেটি 21.2%, সেই পরিমাণের চেয়েও গত 10 বছরে 10টি ব্যাংক থেকে লোপাট হয়েছে 22,502 কোটি টাকা, যেটি প্রায় দু বছরে যে ঘুষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সামগ্রিকভাবে তারও দ্বিগুণ। সব মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাওয়া যে আসলে ব্যাংকের যে ক্লেমকারীগুলো হচ্ছে, এবং সেটি নিয়ে আমরা শুনেছি আগের অর্থমন্ত্রী বলেছেন পদক্ষেপ নেওয়া উচিত, নিয়ন্ত্রণে আনা উচিত, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি কেন, অথবা সেসব ক্লেমকারীর সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে কি আসলে বিচারের মুখোমুখি করা গেছে?
আমি আপনাকে সিম্পলি একটা আনসার দিই। অর্থমন্ত্রী তো বেসিক ব্যাংকের কথা কয়েকবার নিজেই বলেছেন। হ্যাঁ, এখন ধরেন একটা দেশের অর্থমন্ত্রী যদি বেসিক ব্যাংকের দুর্নীতির সাথে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাথে যেই ব্যক্তি জড়িত তার বিচার হওয়া উচিত বলেন, তারপর যদি তার বিচার না হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে অর্থমন্ত্রীর চেয়েও শক্তিশালী ব্যক্তি এই দুর্নীতিবাজের পক্ষে রয়েছে। কমন সেন্সের ব্যাপার, ঠিক না? নিশ্চয়ই অর্থমন্ত্রীর চেয়ে পাওয়ারফুল একটা অংশ তার সাথে রয়েছে, সেটা কি হতে পারে? আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে এই যে ব্যাংক গুলার থেকে যে লুটপাট হচ্ছে, এবং এই ব্যাংকের যদি ব্যবস্থাপনা পরিষদে আপনি দেখেন, এই ব্যবস্থাপনা পরিষদে কারা আছে, আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ক্ষমতাসীন দল, সেটা বিএনপি থাকলে বিএনপি, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ, তাদের লোকজন থাকে, তাদের সংগঠন করতো এক সময়, বা তাদের সাথে কোনো না কোনো আপনার পেশাজীবী সংগঠনের মাধ্যমে যুক্ত আছে, বা তাদের সাথে পলিটিক্যালি ইনভলভ আছে, এরকম লোকজন থাকে। এবং এই লোকজন গুলো যে কি নির্মম ভাবে কি অন্যায় ভাবে ব্যাংককে বাধ্য করে লোন দিতে, সে সংক্রান্ত অসংখ্য প্রতিবেদন অসংখ্যবার ছাপা হয়েছে, কোনোদিন কোন ব্যবস্থা নেওয়া হয় নাকি। আপনাকে আমি আমার আরো পরিচিত একটা জায়গার কথা বলি, আপনি বুঝতে পারবেন। দেখেন একটা দেশে একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় একটা ছেলেকে পিটিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছিল। যে এই কাজটা করেছিল সে নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমি করেছি, এটা তার ছবিও আছে, আমি নিজে করেছি এটা। একটা এই ধরনের বর্বরচিত সারা দেশ নিন্দা করেছে যে ছেলেটা, তাকে পুলিশ গ্রেফতার করে নাই, তার বিরুদ্ধে মামলা হয় নাই, কারণ সে ছাত্রলীগ করে। এটা একটা ভিভিড এক্সাম্পল দেখানোর জন্য যে আপনি যদি ক্ষমতাসীন দলের সাথে থাকেন, আপনি যদি হাত উড়িয়ে পিটিয়ে টুকরা টুকরা করে ফেললেও আপনার কোনো বিচার হচ্ছে না, আপনাকে পুলিশ মামলা করছে না, আপনি সদম্বে বলতে পারছেন। যদি এই ক্ষেত্রে এটা হয়, আর্থিক ক্ষেত্রে এটাই হয় যে আমি যদি ক্ষমতাসীন সরকারের সাথে থাকি আমি যা ইচ্ছা করতে পারবো, লুটপাট যা ইচ্ছা করতে পারবো, ব্যাংক খালি করে দিব, কেউ আমাকে কিছু বলবে না, কেউ আমাকে আলটিমেটলি কিছু করতে পারবে না। কেন বলে না? বলে না হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের থেকে যদি দুর্নীতির অংশীদারিত্ব থাকে তখন বলা হয় না। আমি এইভাবে বিশ্বাস করতে চাই, এটা যে আমলই হোক না কেন, না হলে কেন আলটিমেট কালিমাটা কেন নিবেন? আর আলটিমেট এই কালিমাটা একটা সরকার কেন বহন করে অন্যকে বেনিফিট দেওয়ার জন্য? সে যদি নিজে একটা অংশীদারিত্ব না পায়, আমি সেখান থেকে বিষয়টা ভাবতে চাই।
জি, আরেকজন দর্শক ফেসবুকে মন্তব্য করেছেন এবং জানতে চেয়েছেন, শঙ্কর হালদার, তিনি বলেছেন বাংলাদেশে আর্থিক অপরাধ করলে তাদের বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়? সুলতানা কামাল, আপনার কাছ থেকে উত্তরটি চাই।
এটা তো নির্ভর করবে যে কোন ক্ষেত্রে কি ধরনের আর্থিক অনিয়ম করছে সেটার উপরে। কখনো কখনো
যদি আমরা দর্শকের এই প্রশ্নের সঙ্গে যদি ধরে নেই যে এখন পর্যন্ত আর্থিক অপরাধ, সেটি ব্যাংক খাতে হোক অথবা অন্য খাতে হোক, তাদের কি ধরনের সাজা হয়েছে, এমন দুই একটি উদাহরণ যদি আপনি আমাদেরকে দিতেন।
এখন পর্যন্ত খুব নির্দিষ্ট সাজা কি হয়েছে আমরা শুধুমাত্র হয়তো ওই সংগঠনটার নাম ভুলে গেলাম যেখানে মেজর জেনারেল হারুন ছিলেন, সেই এটা ডেস্টিনির ব্যাপারে কিছু আমরা সাজা ঘোষণা করতে দেখেছি, তাই না? তারপরে যে কথাটা আসিফ একটু আগে বলেন যে বেসিক ব্যাংকের ব্যাপারে আমরা যে ঘটনাগুলি দেখলাম, আসিফের কথার সঙ্গে একটু যোগ করি যে অর্থমন্ত্রী একবার কিন্তু বলেছেন যে এদের সাজা হওয়া উচিত, আবার তিনিই বলছেন যে এদের হাত অনেক লম্বা, একবার তিনি বলছেন ব্যাংকিং খাতে সাগর চুরি হয়েছে, পুকুর চুরি নয়, আবার তিনি বলছেন যে যেই টাকা বাইরে গেছে সেই টাকা কিছুই না। এই যে যারা দায়িত্বে আছেন এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নেওয়ার এবং যারা এই প্রতিকারগুলি জনগণকে এনে দেবেন, তারা নিজেদের মধ্যেই তো এই ধরনের বিভ্রান্তিকর স্ববিরোধী কথাবার্তা বলছেন। এবং আসিফের কথা সূত্র ধরে সেটাই বলতে হয় যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে এই শাস্তি যাই থাকুক না কেন এবং শাস্তির ফলাফল যাই হোক না কেন, সেগুলি কিছুই আমাদের দেশে ফলপ্রসূ হয় না, এই কারণে যে সর্বোচ্চ পর্যায়ে এদেরকে নিয়ন্ত্রণ করার মতন, যেটাকে বলা যায় যে যিনি সবচেয়ে বড় দায়িত্বে আছেন তাকেও কি নিয়ন্ত্রণ করার মতন কোনো শক্তি আছে, যার কারণে এই সমস্ত দুর্নীতির কোনো সুরাহা হয় না। আমরা বারবারই কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে যারা সরকারে থাকেন কিংবা যারা কোনো দায়িত্বশীল পদে আছেন, তারা কিন্তু সামনাসামনি কিংবা তাদের যে পাবলিক যে ঘোষণাগুলি থাকে সেখানে সারাক্ষণই বলেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিতে পারেন না কেন? এটাই কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের কাছ থেকে আমরা যতটুকু বুঝতে পারি আমাদের বিশ্লেষণে, যে সেখানে হয় তাদের আন্তরিকতার অভাব থাকে কিংবা তারা যারা দুর্নীতি করছে তাদের কাছে কোনো না কোনো ভাবে দায়বদ্ধ থাকেন, যে জন্য তাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে পারেন না। এখন যেরকম হচ্ছে যে যেই কথাগুলি বারবার এসেছে যে আমাদের প্রতিষ্ঠানগুলি যেভাবে তৈরি হয়েছে, আমাদের ধরেন সাধারণ নির্বাচনের কথাই বলি কিংবা যে কোনো ভাবে বলি, সেখানে যদি কোনোভাবে সরকার কিংবা যারা এই দায়িত্বে আছেন যারা দুর্নীতি করছে তাদের কাছে এই তাদের নিজেদের অবস্থানে যাওয়ার জন্য কোনো না কোনো ভাবে ঋণী থাকেন কিংবা দায়বদ্ধ থাকেন, তখন তারা সেখানে কি করে কোনো রকম পদক্ষেপ নেবেন?
জি, যেমনটা আপনি বলছিলেন যে চতুর্থ দফায় আসলে প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা বলেছেন যে যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাহিদা পূরণ করা হয়, তারপরও তারা কেন দুর্নীতি করবেন? এবং একই সঙ্গে আপনার সংস্থার মধ্য দিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে দুর্নীতির শীর্ষে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রী যদি সদিচ্ছা থাকেও এবং যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দুর্নীতির শীর্ষে থাকে, সেখানে কি আসলে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কোনো প্রতিফলন ঘটবে? আসিফ নজরুল,
আমি ওনার সদিচ্ছা আপনি কেন জানি না। আমি শুধু আপনাকে একটা নিয়ে বলতে চাই যে যদি আপনার সুলতান আপার কথা সূত্র ধরে বলি, যদি আপনি ক্ষমতায় টিকে থাকেন বা ক্ষমতায় আসেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে, পুলিশ গোয়েন্দাকে ব্যবহার করে, জেলা প্রশাসনকে ব্যবহার করে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে, যদি আপনি সেটার মাধ্যমে ক্ষমতায় আসেন বা ক্ষমতায় টিকে থাকেন, তখন আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কেন? আপনি, তারা তো আপনার শক্তির উৎস, জনগণ তো আপনার শক্তির উৎস না। জনগণ যেই সরকারের ক্ষমতার উৎস হয়, জনগণ যেই সরকারের ম্যান্ডেটের উৎস হয়, সেই সরকার জনগণের কথা ভাবে, সেই সরকার এই পুলিশ দুর্নীতি করলো নাকি আদালত পাড়ায় দুর্নীতি হলো কোনো কিছু কেয়ার না করে অত্যন্ত বলিষ্ঠ ভাবে পদক্ষেপ নিতে নেওয়ার চিন্তা করে। যেই সরকার ক্ষমতায় আসে, পুলিশ তারপরে প্রশাসন সমস্ত কিছু তো ব্যবহার করে এবং তাদেরকে সফল, মানে কি বলবো, জঘন্যতম ভাবে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে? তার মরাল থাকবে সেটা, তার অস্তিত্বের ভিত্তি তো হচ্ছে এরা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কিভাবে? আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন না যে বেসরকারি যারা শিক্ষক আছে, একজন বললো যে তাদের ভাতা বাড়ি দিয়ে পরে আরো 10% কর্তন করা হলো, এটা আমি উত্তর দেইনি তখন। কিন্তু একটা কথা আপনাকে বলি, আপনি খুব লক্ষ্য করে দেখবেন, এই সরকারের আমলে যারা তাদের ক্ষমতার ভিত্তি, যাদের মাধ্যমে তারা বিরোধী পক্ষ হোক, তাদের বিরুদ্ধে যে কোনো ন্যায় সঙ্গত কথা বলার মানুষ হোক, তাদেরকে দমন করে রাখে, জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, বিভিন্ন বাহিনী বলেন, দেখবেন এই সরকারের আমলে উত্তরোত্তর তাদেরকে মানে অসংখ্য সুবিধা দেওয়া হয়েছে, কার লোন, বেতন বাড়ানো, ভাতা বাড়ানো, বিভিন্ন ধরনের বাড়ি ভাড়া, আবাসিক প্রকল্প নেওয়া, সমস্ত কিছু তাদেরকে দিচ্ছে। দিচ্ছে না কাদের? তাদেরকে দরকার নাই একটা নির্বাচনে ম্যানিপুলেট করার জন্য, জনগণকে অত্যাচার করার জন্য, বিরোধীদের দমন করে রাখার জন্য বেসরকারি শিক্ষকদের দরকার নাই। আজকে বেসরকারি শিক্ষকদের সরকার দিবে কেন? পুরা সরকারের মাইন্ডসেটটা যদি শ্রেণী চরিত্র এরকম হয়ে যায়, তখন তো আপনার একটা দেশে দুর্নীতির বিরুদ্ধে আপনি কি বললেন এটা খুব বেশি ম্যাটার করে না, আমি এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। আমি তারপর আশা করব আমি যেন সম্পূর্ণ ভুল প্রমাণিত হই, প্রধানমন্ত্রী যে সদিচ্ছা দেখিয়েছেন এটা প্রমাণস্বরূপ অচিরেই আপনার বড় বড় ব্যাংক কেলেঙ্কারি হোতা যারা আছেন, ওনারা যদি মন্ত্রীও হন, ওনারা যদি সাংসদও হন, ওনারা যদি সরকারি দলের নেতাও হন, তাদের মধ্যে দুই চারটা লোক যদি গ্রেফতার হয়, জেলে যায়, বিচার হয়, তাহলে আমি মনে করবো যে আমার সদিচ্ছাটা সত্যি সত্যি আন্তরিক। আপনাকে একটা এক্সাম্পল দিই, মুহিত সাহেবের আমলে যে সুলতান আপা আছে ওনাকে সাক্ষী রেখে বলি, মুহিত সাহেবের আমলে শেয়ার কেলেঙ্কারির জন্য যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি যেই কয়েকজন ব্যক্তিকে অত্যন্ত সুনির্দিষ্ট ভাবে দায়ী করেছিল, তারা কি মন্ত্রিসভায় আজকে খোঁজ নিয়েছেন? তারা কি প্রধানমন্ত্রী যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে কি তাদের কেউ আছেন, খোঁজ নিয়েছেন? খোঁজ নেন, তারপর বুঝতে পারবেন যে আসলে এই সরকারের মাইন্ডসেটটা কি।
কিন্তু আসিফ নজরুল, সেই তদন্ত রিপোর্ট কি আসলে জনসম্মুখে এসেছিল? অথবা আপনি যেমনটা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা, সেই তদন্ত রিপোর্টও কি জনসম্মুখে এসেছে? যাদের টাকা লোপাট হলো তারা কি জানতে পেরেছে যে আসলে কারা?
সেভাবে আসে নাই, কিন্তু শেয়ার মার্কেট কেলেঙ্কারি যেটা, সেটা তো প্রকাশ হয়েছিল, সেটা তো একটা অংশ প্রকাশিত হয়েছিল।
জি,
আমাদের সংসদ সদস্যদের মধ্যে কিংবা মন্ত্রিসভায় কিংবা উপদেষ্টাদের মধ্যে এমন কেউ কি আছেন যারা নিজেদের অবস্থান ব্যবহার করে কোনো সুবিধা নিয়েছেন কি না নাই, সেটাও কিন্তু দুর্নীতির পর্যায়ে পড়ে। সেই জায়গাও কিন্তু আমরা দেখতে চাইবো যে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
জি, আমাদের সঙ্গে অনেক শ্রোতা টেলিফোনে রয়েছে, আমরা অন্ততপক্ষে একটি প্রশ্ন নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করবেন। হ্যালো হ্যালো শ্রোতা, আপনি কি শুনতে পাচ্ছেন?
কামাল জি, আমি শুনতে পাচ্ছি।
জি প্লিজ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্য যদি করেন।
আমি কামাল হোসেন, পরিচালক ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব, পদকালে ফরিদপুর। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, তারপরেও কেন দুর্নীতি? তো উনি তো শুধু 16 কোটি মানুষের 13 লাখ মানুষ সরকারি চাকরিজীবী, তাদের সুযোগ দিচ্ছেন, যারা সরকারি চাকরির বাইরে আছেন তারা কি দুর্নীতির সাথে জড়িত নয়? তাদের জন্য কি উনি কোনো কিছু ভাবছে?
জি,
যে কারণে দুর্নীতি থেকে আমরা টোটালি মুক্ত হতে পারি।
জি, আপনার প্রশ্নটি পেয়েছি, নিশ্চয়ই আমাদের দুজন অতিথির কাছে অনুরোধ করব এই প্রশ্নটির উত্তরও যদি আপনারা আংশিকভাবে দেন। তার আগে আমরা একটু অন্যভাবেও যেতে চাই, সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অন্তত এই নতুন সরকার আসার পর সব মন্ত্রীরা কথা বলছেন, প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা আমরা আগেই বলেছি, সেতু মন্ত্রী কথা বলেছেন, রেল মন্ত্রী কথা বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী কথা বলেছেন, সব মন্ত্রীরাই দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় থাকবে যে দুর্নীতি করা যাবে না সেটি তারা বলছেন। একই সঙ্গে মন্ত্রী সংসদ সদস্য যারা হয়েছেন তারা যে আন্তরিক সেটি প্রমাণ করার জন্য তাদের সম্পদের হিসেব দেওয়া উচিত কিনা? আসিফ নজরুল, আপনি কি বলেন?
আমি তো অনেক বলেছি, আমি এক লাইনে শুধু বলি, অবশ্যই উচিত, এবং ওনারা যে বক্তব্য থাকলে আমি কিছু বিশ্বাস করি না। আমরা বাকিটা সুলতান আপার মুখে শুনি।
জি সুলতান আপা, আপনার কাছ থেকে শুনতে
চাই। না, অবশ্যই হিসাব দেওয়া উচিত, এবং অনেকবারই তারা এই ধরনের কমিটমেন্ট করেছে, এই ধরনের অঙ্গীকার আমাদের কাছে করেছে, কিন্তু কোনোবারই তারা সেটা কার্যকর করেন নাই। এবার দুর্নীতির বিরুদ্ধে তারা বরাবরই বলেন, যখনই নতুন ভাবে তারা ক্ষমতায় আসেন কিংবা নতুন মন্ত্রিসভা গঠিত হয় তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তারা সুশাসন প্রতিষ্ঠা করবেন, গণতন্ত্রকে দৃঢ় করবেন, এই ধরনের কথাবার্তা তারা বলেন। কিন্তু বলার মধ্যে দিয়েই তো সবকিছু শেষ হয়ে যায় না, আমাদের যেটা অপেক্ষা থাকে সেটা হলো যে তারা আসলে সেটা কার্যকর করার জন্য কোন রকম বাস্তবসম্মত পদক্ষেপ নেন কিনা। আমাদের বিগত অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ ক্ষেত্রে তারা যতখানি বলেছেন ততখানি করেন নাই, বরং আমরা যখনই কখনো প্রশ্ন তুলেছি তখনই তারা যে উত্তরটা সবসময় দিয়েছেন আমাদেরকে, যে কথাটা আমি অনেকবারই বলছি এবার, যে তারা বলেছেন যে না, আমরা নানাভাবে বাধাগ্রস্ত হই, আমাদের বিরোধীরা আমাদেরকে কাজ করতে দেয় না, যারা এটার পক্ষে আছে তারা কাজ করতে দেয় না। এবার তো তারা নিজেরাই দাবি করছেন যে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে তারা ক্ষমতায় এসেছেন, নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় এসেছেন, এখন তো তাদের সামনে সেরকম কোন বিরোধীরাও নেই যারা তাদেরকে বাধাগ্রস্ত করতে পারে। এইবার আমাদের দেখার ব্যাপার থাকবে যে প্রকৃতপক্ষেই তারা কার্যকর পদক্ষেপ নিয়ে দুর্নীতি দমন করতে চান কিনা। কিন্তু আগের প্রশ্নটা আবার একটু যেতেই হবে, যে তাহলে দেখতে হবে যারা সংসদ সদস্য হয়ে এসেছেন, যারা মন্ত্রিসভায় আছেন, যারা উপদেষ্টা হয়েছেন, তারা কোনোভাবে দুর্নীতির ঊর্ধ্বে আছেন কিনা সত্যি সত্যি ভাবে, সেটা আমাদের কিন্তু একটা দেখার বিষয় আছে। যদি তারা নিজেরা দুর্নীতির ঊর্ধ্বে না থাকেন, তারা অন্যের দুর্নীতি কিভাবে দূর করবেন, সেটা নিয়ে তো মানুষের একটা প্রশ্ন থেকেই যাবে, সন্দেহ থেকেই যাবে।
জি, আমরা আর দুটো খাত নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত। আমরা সবেমাত্রই দেখলাম যে স্বাস্থ্য খাতের একজন কর্মকর্তা অনেক বেশি উচ্চ পর্যায়েরও নন, ঢাকায় তার প্রায় 25টির বেশি ফ্ল্যাট রয়েছে এবং সেটি দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে। আরেকটি হচ্ছে শিক্ষা খাত। আমরা শিক্ষা খাতে নতুন শিক্ষামন্ত্রী দীপমণিকে দেখছেন, তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। সব মিলিয়ে এই দুটো খাত, যেটি একদম সাধারণ মানুষের জীবন ভবিষ্যতের সঙ্গে জড়িত, সেই দুটো খাতের দুর্নীতি রোধ করতে এখন পর্যন্ত গত 10 বছরের আলোকে ডক্টর আসিফ নজরুল, আপনি কি কোনো কার্যকরী পদক্ষেপ দেখেছেন?
আমি ধরেন দুদক যখন একজন স্বাস্থ্য খাতের একজন কর্মচারীকে গ্রেফতার করে বা প্রশ্নপত্র ফাঁস করছে এরকম একজন শিক্ষককে গ্রেফতার করে, ছোট পর্যায়ের শিক্ষক, আমরা সবাই খুবই মোহিত হয়ে যাই, আরে এতগুলা বাড়ির একটা লোকে। তখন আমাদের মনে এই প্রশ্নটা আসে না কেন যে শিক্ষা স্বাস্থ্য খাতে একজন নিম্ন পদের অধিকারী ব্যক্তি সে যদি দুর্নীতি করে এত সম্পদের মালিক হয় তাহলে স্বাস্থ্য খাতে যারা উপরে আছে তাদের কি অবস্থা, সেটা কেন আমরা চলিয়ে দেখি না। শিক্ষা খাতে প্রশ্নপত্র ফাঁসে যারা জড়িত আছে তাদের ক্ষমতাসীন দলের সাথে সম্পর্ক আছে এরকম কথা আমরা শুনি, তারা কিভাবে এখানে বিনা প্রতিবন্ধকতা বিনা চ্যালেঞ্জ এতদিন থাকলো। শিক্ষামন্ত্রী উনি কি দুর্নীতি করেছিলেন, স্বাস্থ্যমন্ত্রী কি দুর্নীতি করেছিলেন, এই প্রশ্ন কখনো দুদকের মাথায় আসে না কেন। আমি সেদিন আশাবাদী হব যদি বাংলাদেশের সমস্ত মন্ত্রীরা সম্পদের হিসাব দেন, এমপিরা সম্পদের হিসাব দেন এবং দুদক যদি তাদের বিরুদ্ধে তদন্তে নামে, যদি নামে তখন আমি মনে করবো হ্যাঁ সত্যি সত্যি সরকার কমিটমেন্ট আছে। না হলে আপনার এই আপনি ছোটখাটো কর্মচারী ধরবেন পত্রিকায় আমরা বিস্মিত হয়ে হতবাক হয়ে যাব,
তাদের যে আইন রয়েছে বাংলাদেশের আইন কার্যকর যদি হয়, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন যদি সত্যিকার অর্থে কার্যকরী ভূমিকা পালন করতে পারে তাহলে কি বাংলাদেশে দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব? অন্তত পক্ষে এই নেতৃত্বে
একটা কথা শুধু বলি, আমি আপনাকে এইভাবে বলি, বাংলাদেশে সর্বোচ্চ ক্ষমতার অধিকার হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি চায়, আমি নিজে নিজে মনে করি আমি কনস্টিটিউশন এবং আইন যেটুকু বুঝি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি চায় যে দুর্নীতি যেই করুক না কেন, যেই করুক না কেন, সে আমার যদি বৃহত্তর পরিবারের সদস্য হয়, আমার দলের সদস্য হয়, আমার অত্যন্ত প্রিয় ভাজন হয়, তাকে কাউকে আমি ছাড়বো না। শুধুমাত্র তখন দুদকের মতো প্রতিষ্ঠান প্রচন্ড ক্ষমতাশালী হয়ে উঠবে, তার আগে হবে না। আপনি দেখেন যখন বাংলাদেশে 111 গভর্নমেন্ট হয়েছিল তখন আমরা দুর্নীতি বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিতে দেখেছি, পদক্ষেপের প্রক্রিয়া নিয়ে আপনি অনেক প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তখন আমরা প্রথমবারের মতো দেখলাম সমাজে শক্তিশালী লোকদেরকে চ্যালেঞ্জ করতে পারছে দুদক, কেন পেরেছিল, বিকজ পিছনে সবচেয়ে শক্তিশালী যারা ক্ষমতায় ছিল তাদের অ্যাবসলিউট একটা প্রোটেকশন ছিল, অ্যাবসলিউট একটা সাপোর্ট ছিল। এই অ্যাবসলিউট সাপোর্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীরা, উনি বিএনপি প্রধানমন্ত্রী হোক, উনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোক, আবার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হোক, ওনারা কেন পারেন না আমি পরিপূর্ণ হয় জানি না, কারণ আমরা তো এত বড় জায়গায় যাওয়ার সুযোগ পাই না। বাট আমি এটুকু জানি যদি ওনারা চান সুশক্ত ভাবে অবশ্যই দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব।
জি সুলতানা কামাল, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেমনটা আসিফ নজরুল বলছিলেন, আসিফ নজরুল যেভাবে বলছিলেন যে যদি প্রধানমন্ত্রী চান তাহলে দুর্নীতি দমন কমিশন অনেক শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে উঠবে, কিন্তু বিশ্বের অনেক দেশের কথা যদি আমরা বিবেচনা করি, অন্ততপক্ষে প্রতিবেশী দেশ ভারতের কথা যদি আমরা ধরি, যে নির্বাচন কমিশন একসময় ভারতের অত বেশি শক্তিশালী ছিল না, কিন্তু একজন দক্ষ ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান নির্বাচন কমিশনারের কারণে ভারতের নির্বাচন কমিশন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। সেই আলোকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের এখন যারা রয়েছেন দায়িত্বে তাদের দক্ষতা অথবা তাদের দৃঢ় মনোবলের অভাবে কি এমনটা হচ্ছে, আপনি কি মনে করেন?
সেটা একটা অবশ্যই কারণ হতেই পারে, কিন্তু যে কথাটা আশিফ বলেছেন সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নাই, কোনো সুযোগও নাই। কারণ সর্বোচ্চ নির্বাহী যিনি, তিনি যদি শক্তভাবে দুর্নীতির বিরুদ্ধে থাকেন এবং তিনি যেভাবে কথাবার্তাগুলি বলেছেন যে কেউ দুর্নীতি করে পার পাবে না, সেটা কিন্তু তাকে বাস্তবে কার্যকর করে দেখাতে হবে। কারণ তিনি অত্যন্ত শক্তিশালী একজন নির্বাহী, প্রধান নির্বাহী আমাদের দেশের, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, এবং তার সমর্থনেই কিন্তু যে প্রতিষ্ঠানগুলির কথা আপনি উল্লেখ করলেন এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন, সেই জায়গায় যারা নিয়োগপ্রাপ্ত হবেন সেরকম ভাবেই মানুষকে নিয়োগ দিতে হবে, তারা নিয়োগটা তো ওখান থেকেই হয়, এবং তাদের যে কাজগুলি তারা দুর্বল বোধ করেন কেন, কারণ তাদেরকে দুর্বল করে রাখা হয়, যে কথাগুলি আমরা বলেছিলাম যে তাদের আইন সীমিত করে দেওয়া হয়,
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুকে যেসব দর্শকের মন্তব্য প্রশ্ন নিতে পারিনি এবং টেলিফোনে যাদের প্রশ্ন নিতে পারিনি, আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করে আজকের মতো হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।